যুক্তরাষ্ট্র সম্প্রতি সিরিয়ার একটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে চালিয়েছে সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ। এই বাস্তবতায় আজকের আলাপনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। বাংলাদেশ থেকে রয়েছেন সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলেই সরাসরি ফোন করে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। কথা না বাড়িয়ে সরাসরি যেতে চাই আলোচকদের কাছে। আপনাদের দুজনের কাছেই প্রথমে সাধারণভাবে একটি প্রশ্ন এবং এরপরে আমরা বিষয় ভিত্তিকভাবে যাব, এবং সেক্ষেত্রে মূলত আমাদের আলোচনায় ঠাই পাবে সিরিয়া, উত্তর কোরিয়া এবং আফগানিস্তান। প্রথমেই ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে জানতে চাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন?
আমি মনে করি যে ওনার যে নির্বাচন পূর্বে যে কমিটমেন্ট ছিল, যে এক হচ্ছে আমেরিকা ফার্স্ট, যে আমেরিকার ইন্টারেস্টকে উনি প্রথমে দেখবেন তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এবং দু নম্বর হচ্ছে সন্ত্রাসী বিশেষ করে আইএস এর বিরুদ্ধে তার অভিযান এবং আইএস কে নির্মূল করার জন্য তার যে প্রতিজ্ঞা ছিল। আমার মনে হয় এই তিনটি ক্ষেত্রেই, উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের ইরাক সিরিয়াতে যে অভিযানগুলো চালাচ্ছেন, এগুলো তার সেই রাজনৈতিক অঙ্গীকার থেকেই উনি করছেন, এবং সেটা তার পিছনে অবশ্য মার্কিন সামরিক এবং পররাষ্ট্র দপ্তরের এক বিরাট অংশের সমর্থন আছে, এবং হয়তো মার্কিন জনগণের একটা বিরাট অংশের সমর্থন নিশ্চয়ই আছে তার এই অভিযানগুলোর পিছনে। কিন্তু বর্তমান বিশ্বে আমার মনে হয় বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন, কারণ বিশ্বের রাজনীতি তো স্রোত এবং কারেন্ট এবং কাউন্টার কারেন্ট অনেকগুলোই আছে। আগামী কয়েক সপ্তাহ মধ্যে হয়তো আপনাদের জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে আসবে আমার মনে হয়।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার দৃষ্টিভঙ্গি কি, এবং এটা কি আসলেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা নাকি অন্য কাউকে কোন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা?
এটা অনেকগুলো দিক আছে। ওনার দৃষ্টিভঙ্গি যেটা, যেটা বাংলাদেশ থেকে সামরিক বিশেষজ্ঞ বললেন, যে ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং আইএস কে নির্মূল করার কথা উনি বলেছিলেন, কিন্তু এখানে সিরিয়ায় যে আক্রমণটা করেছেন এবং তারপরে আফগানিস্তানে মাদার অফ অল বম্বস, এটার আরেকটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে সিরিয়ার যে আসাদ সরকার, তার বিরুদ্ধে সেখানে প্রথমে তো লড়াই শুরু করলো গণতন্ত্র মানা লোকরা, আর তার পরবর্তীতে আস্তে আস্তে সৌদি এবং তুর্কিদের সাহায্য নিয়ে ইসলামিস্টরা শুরু করলো। এই ইসলামিস্টদের মধ্যে আবার কট্টর অংশ এখন সেখানে এই কয়েক বছর থেকে ইসলামী খেলাফত নাম দিয়ে, আইএস নাম দিয়ে আন্দোলন শুরু করেছে। কট্টরবাদীদের মানে প্রভাব বেড়েছে, কিন্তু প্রথমে তারা ছিল না। যাই হোক, এখন এইখানে এই সিরিয়ার যে প্রেসিডেন্ট আসাদ, তার প্রতি নিরঙ্কুশ একেবারে প্রশ্নাতীত সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য অস্ত্র সরবরাহ করছে সর্বাধুনিক, নানাভাবে তাকে সমর্থন করছে, জাতিসংঘে সমর্থন করছেন, আন্তর্জাতিকভাবে সমর্থন করছেন, তাকে টিকিয়ে রাখছেন। নির্বিচারে সেখানে গণহত্যা চলছে বছরের পর বছর ধরে। তো ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিযোগ, এবং তার নির্বাচনী অভিযানকালে, ক্যাম্পেইনের কালে প্রেসিডেন্ট, তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ, এদের সাথে রাশিয়ার যোগাযোগ ছিল, রাশিয়া এদেরকে যোগাযোগ ছিল, এমনকি রাশিয়ার গোয়েন্দা বিভাগের লোকজনের সাথে যোগাযোগ ছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে নানা ধরনের তথ্য এসছে, কথা এসছে, তার সাথে এক ধরনের অলিখিত বা কিছু ধরনের একটা বোঝাপড়া আছে, সেই জন্য উনি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে কিছু বলছেন না, পুতিনের বিরুদ্ধে কিছু বলছেন না, এবং তার সাথে সখ্যতা বাড়ানোর সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। এই সমস্ত কারণে এমন একটা কথা এই যে আপনি দেখবেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগের কথা, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রতিদিনের পত্র পত্রিকায় কেবল রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক কি, তার লোকজনের ঘনিষ্ঠ লোকজনের সহকারীদের কি সম্পর্ক, এইটাই নিয়েই পত্রিকার পাতা,
জি আমরা আমরা
মিডিয়া খুব ভরপুর ছিল,
জি আমরা এই বিষয়গুলোকে আলাদাভাবে
আলোচনা কথাটা উল্লেখ করি যে এটা থেকেও দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটা কারণ হতে পারে। সিরিয়ায় এই সামান্য অ্যাটাকের কারণে সেখানকার পরিস্থিতির রদ বদল হয়ে যাবে তা হবে না, কিন্তু এই একটি আক্রমণ দ্বারা এখন পত্র পত্রিকার পৃষ্ঠা থেকে এই জিনিসটা অনেকটাই অন্তরালে চলে গেছে, বলে সেটাও একটা উদ্দেশ্য থাকতে পারে। আমরা পরবর্তীতে আলোচনা আরো অন্যান্য বিষয় উল্লেখ,
জি আমরা এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। দুজন আলোচকের অনুমতি নিয়ে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার ফিরে আসছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
আমার নাম মিজানুর রহমান, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আমি মানে যতদূর জানি বর্তমান সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত দেশটি হচ্ছে সিরিয়া। আমরা যেটাকে ইসলামিক স্টেট বা ইসলামীপন্থী সন্ত্রাসী যারা আছে তারা সেখানেই অবস্থান করছে এবং দীর্ঘদিন যাবৎ লড়াই করছে। হঠাৎ করেই দেখতে পেলাম যে এই যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলাটি যুক্তরাষ্ট্র করেছে আফগানিস্তানে, কিন্তু কেন এটা আমার বোধগম্য নয়। আশা করি আজকের আলোচক যারা আছেন তারা এই বিষয়টা খোলসা করবেন যে আসলে সন্ত্রাসী স্টেট এই সিরিয়ার চেয়ে কি আফগানিস্তানে বেশি নাকি।
ধন্যবাদ মিজানুর রহমান। ইশফাক এলাহী চৌধুরী, আপনার কাছেই যেতে চাই। মূলত
উনি যে প্রশ্নটা করেছেন তার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এই যে বিশেষ যে বোমাটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে আফগানিস্তানে সেটা হচ্ছে ডিপ পেনিট্রেশন একটা বোমা, যেটা কোন গুহা বা কোন গভীর খুব কংক্রিট বাংকার বা এই ধরনের কোন একটা ইয়ের মধ্যে যদি শত্রু অবস্থান করে তখন সেখানে এই ধরনের বোমা ব্যবহার করা হয়। তো যে পাকিস্তানের যে পাহাড়ি খুব পাক আফগান সীমান্তের এখানে যেখানে এই বোমাটা ব্যবহার হচ্ছে সেখানে সন্দেহ করা হচ্ছিল যে তালিবান নেতৃত্ব যারা আইএস কে সমর্থন করছে তাদের একটা গোষ্ঠী ওখানে অবস্থান করছে, এবং আমার মনে হয় সে টার্গেটে তারা ঠিকই হামলা করেছে। এবং আফগান সরকার থেকে যে বিবৃতি আসছে প্রায় 100 জনের মতো সেখানে তালিবান আইএস সমর্থিত তালিবান নিহত হয়েছে এবং তার মধ্যে বেশ উচ্চ পদস্থ তাদের কমান্ডাররাও ছিল। এটা একটা বিশেষ কারণে হয়তো বিশেষ ধরনের বোমাটি ব্যবহার করা হয়েছে, এবং অবশ্য এটাও একটা জানান দেওয়ার কথা যে আমরা এখানে আছি এবং আমরা এই আফগান সরকারকে সহায়তা করব এবং আইএস এর অবস্থান আফগানিস্তানে যাতে কখনোই শক্ত অবস্থানে না আসতে পারে সেই জন্য একটা আগাম বার্তা হয়তো সেখানে দিয়েছে। তবে এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই যে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন তাদের আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরাক এবং সিরিয়া উভয় ক্ষেত্রেই তারা ইতিমধ্যে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে ইরাকে যে মসুল অভিযান হচ্ছে এই মসুল অভিযানে মার্কিন বিমান বাহিনী মার্কিন সেনাবাহিনীর যে গোলন্দাজ বহরগুলো এরা একদম সম্মুখ সমরে তারা ইরাকি বাহিনীকে সাহায্য করছে। তাছাড়া প্রশিক্ষণেরও বিভিন্ন ক্ষেত্রে ইরাক মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী ভূমিকা নিয়েছে ইরাকে। তবে এর পিছনে আরেকটা উদ্দেশ্য আছে যে মার্কিন অনুপস্থিতির কারণে সেখানে ইরান ঢুকে গিয়েছিল ইরাকের এই অভিযানে, তো সেটাকেও একটু চেক করার জন্য, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কখনোই চায় না যে ইরানের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স ইরাকের উপরে আসুক। সুতরাং এখানে আমরা একটা রোল দেখতে পাচ্ছি। আর সিরিয়ার ব্যাপারে যেটা হয়েছে সেখানে কিন্তু আমি মনে করি যে মার্কিন ট্রাম্প প্রশাসনের যে সর্বশেষ আক্রমণ সিরিয়ান বিমান ঘাঁটিতে সেটা কিন্তু আমি মনে করি আইএস কে বরঞ্চ একটা ব্রিদিং স্পেস মানে তার শ্বাস একটা সময় দিল, যেখানে উচিত ছিল যে তাদের যে মূল ঘাঁটি রাখাতে সবাই মিলে একটা কম্বাইন্ড অভিযান করবে সেটা না করে উল্টা উনি একটা গ্যাস আক্রমণ করেছে আসাদের বাহিনী এই ধরনের একটা অভিযোগ, যার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় 68টা ক্রুজ মিসাইল উনি একটা সিরিয়ান বিমান ঘাঁটিতে নিক্ষেপ করলেন, যার ফলবশ খুব যে সাংঘাতিক ভালো ধরনের ক্ষতি হয়েছে তাও নয়, কারণ সিরিয়ানরা দেখিয়েছে যে পরের দিনই তারা সেই একই ঘাঁটি থেকে তারা আবার অপারেশন শুরু করেছে। সুতরাং আমি বলি যে আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসন খুব শক্তিভাবে আছে। আফগানিস্তানে যে এখন সৈন্য মারানো হচ্ছে, বিশেষ করে যে বোমাগুলো নতুন ভাবে আক্রমণ শুরু হলো, সেগুলো তার দৃঢ়তারই পরিচয় দিচ্ছে। ইরাকেও সেটা ঠিকই আছে, কিন্তু এই সিরিয়াতে যে আমি আসাদকে সরাতেই হবে, আসাদই আমার প্রথম শত্রু, সেটা আইএস এর জন্য একটা সাপে বর হয়েছে বলে আমার মনে হয়।
জি, বরাবরই যুক্তরাষ্ট্র বলে আসছে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে কোনো ধরনের সমাধান সম্ভব নয়, এবং সবশেষ হোয়াইট হাউস থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিন ক্ষমতা থাকার কোনো সুযোগ তারা দেখছেন না। মূলত বাশার আল আসাদই মেইন সমস্যা নাকি ইসলামিক স্টেট প্রধান সমস্যা সিরিয়ার ক্ষেত্রে?
আমার মতে তো ইসলামিক স্টেট অনেক বড় সমস্যা, এবং এটা বাশার আসাদ এখন তন্ত্র সেখানে আসছে ঠিকই, কিন্তু একটা শান্তিপূর্ণ প্রোগ্রেসিভ একটা সমাজ ব্যবস্থা সিরিয়াতে ছিল, হয়তো গণতান্ত্রিক পরিবেশের মতো সেটা পরিস্থিতি ছিল না, কিন্তু যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি যে বর্তমান সিরিয়া গিয়েছে, এবং যেখানে আজকে সিরিয়ার প্রায় অর্ধেক জনগোষ্ঠী আজকে বাস্তুহারা, লক্ষ লক্ষ প্রাণ হারিয়েছে, এই জন্য আমার মনে হয় যে পশ্চিমা শক্তি ও মার্কিন প্রশাসনকেও ভবিষ্যৎ ইতিহাস সবসময় দায়ী করবে। কারণ লিবিয়াতে যেরকম হয়েছে, ইরাকে যেরকম হয়েছে, আসাদকে সরাতে হবে, কিন্তু তাকে তার বদলে কি আসবে সেটা কোন রকম চিন্তা না করে এই ধরনের একটা হস্তক্ষেপ একটা দেশকে আজকে নৈরাজ্যকর পরিস্থিতিতে নিয়ে গেছে। এবং আইএস এর উদ্ভব হয়েছে শুধুমাত্র সিরিয়ায় নয়, এখন এটা সমস্ত বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য একটা বিরাট সংকটের সৃষ্টি করেছে, এবং একই সঙ্গে এটাও দায়ী করা হবে, ওবামা প্রশাসনকেও দায়ী করা হবে, এবং ট্রাম্পকেও হয়তো ইতিহাস দায়ী করবে যে এই সব সন্ত্রাসের মূল উৎস যেটা ওহাবি সালাফি ভাবধারা, যেটা মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং কুয়েত কাতার এগুলো থেকে আসছে, সেখানে কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না, বরঞ্চ এই কেবলমাত্র সামরিক শক্তি দিয়ে একে দমন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে আইডিওলজি আজকে ওখান থেকে আসছে, সেই ভাবধারা আজকে বিশ্বের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়ে গেছে।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সিরিয়ার, সেইখান থেকেই আবার বিমান উঠেছে, তার মানে কি যুক্তরাষ্ট্রের সেই ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ছিল?
না, ব্যর্থ পুরোপুরি এটা বলা চলবে না, সেটা অনেকগুলো দিক আছে আক্রমণ। একটা তো আমি বললাম, তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন যে আমি আমার দেশের স্বার্থে রাশিয়ার অবস্থানের বিপরীত ভূমিকা নিতে পারি, বিপরীত পদক্ষেপ নিতে পারি, ফলে আমি রাশিয়ার সাথে আমার কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং নেই, আমি আমার নিজের মত অনুসারে আমার দেশের স্বার্থে যা দরকার তাই মনে করব, এক। আরেকটা হচ্ছে ওবামা প্রশাসন দুটো যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে এনেছেন, সৈন্য প্রত্যাহার করে নিয়েছেন, যদিও অল্প সংখ্যক কিছু অ্যাডভাইজার এখনো ইরাকে আছে এবং তারা সেই ইরাকি বাহিনীকে নানাভাবে সাহায্য করছে, আর অপরদিকে বিমান বাহিনী যুক্তরাষ্ট্র কিছুটা সাহায্য করে, অপরদিকে আফগানিস্তানে তাদের সৈন্য সংখ্যা খুবই কম, সম্প্রতি আবার ট্রাম্প প্রশাসন বলছেন যে সেখানে আরো কিছু সৈন্য তারা পাঠাবেন উপদেষ্টা হিসাবে, তাই এটা একটা নতুন মেসেজ দেওয়া যে আমরা ওই ওবামা প্রশাসনের নমনীয় নীতি চাইতে আমরা অনেক বেশি প্রত্যক্ষ এবং বলিষ্ঠ পদক্ষেপ নেব, দরকার হলে আমরা সামরিক পদক্ষেপ নেব, সামরিক মানে অবস্থান আমাদের ওইদিকে বাড়াবো, এই দুটো। আরেকটা হচ্ছে আপনার এই তাৎক্ষণিকভাবে তিনি টেলিভিশনে দেখেছেন যে কেমিক্যাল হামলা হয়েছে এবং সেটা আসাদ সরকারের পক্ষ থেকে করা হয়েছে, সেই জন্য বলা হচ্ছে যে তিনি খুব আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা তা মনে হয় না। তার যে সামরিক উপদেষ্টা আছেন, তার জেনারেল ম্যাকমাস্টার সহ অন্য যারা আছেন নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টার, যিনি এখন পাকিস্তান আফগানিস্তানি অঞ্চল সফর করছেন, আপনাদের রিপোর্টে একটু আগে আমরা শুনলাম, তো তাদের পরামর্শ এখানে কাজ করেছে। তারাও অনেকে মনে করেন যে ওবামা প্রশাসনের সময় যেভাবে একেবারেই তাদের ধারণা অত্যন্ত নমনীয় সামরিক নীতি নেওয়া হয়েছিল, তার চাইতে আমেরিকার মাসল, আমেরিকার সমর শক্তি আরো বেশি বলিষ্ঠভাবে প্রদর্শন করা উচিত, এবং তা না করলে এই যে আইএস বিশেষ করে ইসলামিক খেলাফত এবং তাদের জন্য সহানুভূতিশীল বা সমূহ তালেবানি গোষ্ঠী যারা আফগানিস্তান এবং অন্যান্য দেশে যেভাবে ছড়িয়ে গেছে এই সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে শক্ত বার্তা পৌঁছানোর দরকার। তো ইরাক সিরিয়ায় ওই আক্রমণ দ্বারা ওদের বিরুদ্ধে যেটা আমাদের বিশিষ্ট সামরিক উপদেষ্টা বিশেষজ্ঞ করলেন, এটাতে বরং ওদের রিক্রুটমেন্ট বাড়বে, এটা ঠিক যে আসাদদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া খুব জরুরি। তাকেও তার অলরেডি সর্বনাশ হয়ে গেছে, সে দেশের যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আসাদ সেখানে ক্ষমতায় থাকার জন্য ওইখানে আসাদ থাকবা না, তার কয়েক দশকের জন্য সেখানে অত্যন্ত ভয়ঙ্কর নাজুক অবস্থা বিরাজ করবে, ইনস্টেবিলিটি বিরাজ করবে, কিন্তু আসাদ তার নিজের এবং নিজের পরিবারকে এবং অত্যন্ত সামান্য সংখ্যালঘু আলাওয়াইট সেক্টকে ক্ষমতায় রাখার জন্য যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, তাকে সেখানে রাখা মানবিক সিদ্ধান্ত হতে পারে না, কৌশলগত ভাবেও না। যাই হোক, অন্যদিকে খিলাফতওয়ালাদেরকে আইএসআই কে এদেরকে কঠোর একটা বার্তা পৌঁছানোর দরকার, সেটা এখনো তারা করছেন না। সেটাই এর পরবর্তীতে আমার ধারণা আসাদের বিরুদ্ধে নিয়েছেন, কিন্তু একই সঙ্গে আমার ধারণা এটার দ্বারা তারা বোঝাতে চেয়েছেন তারা সামরিক শক্তি মাত্রা প্রদর্শনে কখনো মানে দ্বিধা করবেন না, আরো বেশি পরিমাণে সামরিক শক্তি প্রয়োগ করবেন, বিশেষ করে আফগানিস্তানে যেটা অত্যন্ত শক্তিশালী বোমা, নিউক্লিয়ার বোমার চাইতে অন্য ধরনের যে নন নিউক্লিয়ার ওয়েপন্স তার মধ্যে এটা নাকি সবচেয়ে শক্তিশালী বোমা তারা সেখানে নিক্ষেপ করেছে, বলে এটার দ্বারা একটা মেসেজ পাঠানোর চেষ্টা হচ্ছে যে আমরা মানে আমাদের সামরিক শক্তি আরো প্রদর্শন করব এবং আমরা বিভিন্ন দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের লড়াই বাড়াবো।
জি, আমরা আফগানিস্তান বিষয়ে আলোচনা যাব, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। আরও একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরে আসি আপনাদের কাছে। আমাদের আবারও অনুরোধ করছি শ্রোতা, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
আমি নূপুর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। তো আমরা সিরিয়ার সমস্যাটি দেখতে পাচ্ছি সে 2011 সাল থেকে, এবং রাশিয়ার যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্বটি হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কেন্দ্র করে। তো আমি জানতে চাচ্ছি প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে এই সমস্যার কি সমাধান করা সম্ভব নয়?
জি, আপনারা বোধহয় খানিকটা বলেছেন, তারপরও আপনাদের কাছ থেকে আবার একটু জানতে চাইব। ইশফাক এলাহি চৌধুরী, আসলে বাশার আল আসাদকে ক্ষমতা রেখে কি আদাউ সমস্যার সমাধান সম্ভব? এক, এবং আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র কেন রাকায় সর্বাত্মক অভিযান চালাচ্ছে না?
জি, আমি মনে করি যে বাশার আল আসাদকে ক্ষমতায় রেখেই একটা সমাধানে আসতেই হবে, কারণ এখন পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে উনি একজন স্বীকৃত মানে সিরিয়া সরকার, যা জাতিসংঘেও উনি রিপ্রেজেন্টেশন আছে, এবং এটাই একটা স্বীকৃত সরকার, এবং একে যদি উৎখাত করতে হয় বা সরাতে হয় সেটা একটা কোনো কনস্টিটিউশনাল প্রসেসের মাধ্যমে হতে হবে। গণ অভ্যুত্থান যেটা কল্পনা করা হয়েছিল যে গণতন্ত্র ফিরে আসবে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ পশ্চিমা সমর্থনে যে ফ্রি সিরিয়ান আর্মি বলে তথাকথিত যে অর্গানাইজেশন, তাদেরকে অস্ত্র দিয়ে দেখা গেছে সেই অস্ত্র অতি শীঘ্র তারা আইএস এর কাছে বিক্রি করে দিয়েছে অথবা হস্তান্তর করেছে, এবং এই আইএস এর অস্ত্র ভান্ডার একটা বিরাট অংশ আসছে ফ্রান্স বা পশ্চিমা বিশ্ব থেকে, যা ফ্রি সিরিয়ান আর্মি নামকরণ করা যে অর্গানাইজেশন তাদের মাধ্যমে তারা গিয়েছে। আমি মনে করি যদি লং টার্ম কোন সলিউশনে আসতে হয় তাহলে সিরিয়া আসাদ সরকারকে রেখেই সেটা করতে হবে, এবং ট্রাম্প প্রশাসন তাদের রাশিয়া এবং চায়নার সাথে মিলে কাজ করা উচিত। এখানে আরেকটা জিনিস আন্ডার কারেন্ট কাজ করছে, সেটা হচ্ছে যে শিয়া সুন্নি সংঘর্ষ আজকে এই আসাদকে সরানোর জন্য উঠে পড়ে দেখেছে সৌদি আরব, কাতার, কুয়েত, এবং তারা ভয় করছে যে সিরিয়া, ইরাক, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সহ একটা বিরাট শিয়া ক্রিসেন্ট যেটাকে বলে আর কি, সে শিয়া একটা অধ্যুষিত মধ্যপ্রাচ্য হয়ে যেতে পারে। কিন্তু সেটাকে আট মানে বন্ধ করার জন্য যে ধরনের অর্গানাইজেশনকে সমর্থন করা হচ্ছে ইনডাইরেক্টলি, আইএস, আল কায়দা, আল নুসরা, এরা তো আমার মনে হয় মানবতার জন্য একটা জঘন্য আমি বলবো যে জঘন্য সংস্থা, যারা মানবতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তা আমি মনে করি যে সিরিয়াতে সমস্ত বৃহৎ শক্তি তারা একসঙ্গে কাজ করা উচিত, এবং এই রাকাতে মানে যেটা এখন আইএস এর মূল ঘাঁটি রয়ে গেছে সেখানে তাদের নজর দেওয়া উচিত। এবং আমি আরেকটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং যে আমাদের এখানে কুর্দিশ বাহিনী একটা নতুন যে তারা জাগরণ হয়েছে কুর্দিস্তানে, আমার মনে হয় তারা একটা ডিসাইসিভ রোল প্লে করতে পারত। এখানেও দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে একটা রেড লাইন দিয়ে দিয়েছে যে এর বাইরে তারা আসতে পারবে না, আদারওয়াইজ তাদেরকে দিলে কিন্তু এতদিনে তারা রাকায় ঢুকে যেতে পারতো। কিন্তু এখানে আবার তুরস্ক আরেকটা সমস্যা আছে, তারাও চাচ্ছে না যে কুর্দিশরা খুব বেশি শক্তিশালী হোক। তো আমার মনে হয় সমস্যা অনেক জায়গায়, সুন্নি শিয়া আবার আরব নন আরব, যে তুরস্ক, কুর্দিস্তান, সবাইকে নিয়ে একটা সমস্যায় সমাধান করতে হবে। তবে এটা আমার মনে হয় সময় লাগবে এবং আফগানিস্তান সমস্যার সত্যিকার অর্থে অনেক আগেই সমাধান হয়ে যেতে পারত যদি পাকিস্তান তার এই তালিবান, গুড তালিবান আর ব্যাড তালিবান, যে আফগানিস্তানের ভিতরে যারা অপারেট করবে তারা ভালো তালিবান আর আমাদের বিরুদ্ধে যারা অপারেট করবে তারা খারাপ তালিবান, এগুলো না করে যদি আফগানিস্তান, পাকিস্তান যদি আফগানিস্তানের হাতে মানে তাদের সাথে সহযোগিতা করত এবং এই তালিবানদেরকে তাদের সীমান্ত অঞ্চলে স্থান না দিত, তাহলে এই সমস্যা অনেক আগে সমাধান হতো, মার্কিন সৈন্যদের ওখানে থাকার প্রয়োজন হতো না, আর এই মাদার অফ অল বম্বস ড্রপ করার হয়তো প্রয়োজন হতো না।
জি, আমরা আফগানিস্তান বিষয়ে ছোট করে আলোচনা করব, তার আগে আপনার কাছ থেকে আর একটা বিষয় একটু জানার চেষ্টা। যেহেতু ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য, একটি ঘাঁটি ধ্বংস করার জন্য আফগানিস্তানে বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র, খুব সাধারণ দৃষ্টিতে বোঝা যায় যে মূল ঘাঁটি তাদের রাকা, সেখানে বাদ দিয়ে আফগানিস্তানে গিয়েছে, কেন কেন রাকা?
আফগানিস্তানে আইএস, অ্যাকচুয়ালি আইএস এখন তো ইন্টারন্যাশনাল হয়ে গেছে।
জি,
আইএস, আইএস ইন সিরিয়া এবং ইরাক যেটা বলছে সেটা একটা আইএস, কিন্তু আইএস এখন বলেছেন ওদের যে ধর্মগুরু বা খলিফা বাগদাদি বলেছেন যে তোমাদের এখন আর সিরিয়ায় আসার দরকার নেই, আমাদের সমর্থনে যারা আছো তারা যেখানে আছো সেখান থেকে অপারেট করো। অর্থাৎ এই যে তালিবানদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, একদল তারা চলে গেছে বাগদাদির কাছে, তারা এলিজিয়েন্স তাদের সমর্থন প্রকাশ করে তারা এখন তালিবান, বাট আইএস ইন আফগানিস্তান। একইভাবে আইএস ইন ইন্ডিয়া, আইএস ইন পাকিস্তান, এই যে পাকিস্তানের সর্বশেষ যে সিন্ধুতে আক্রমণ হলো সেটা তো ওই তালিবানের একটা অংশ। যারা
জি, এই কারণেই আপনার কাছ থেকে জানতে চাওয়া, যেহেতু ইসলামিক স্টেট বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেক্ষেত্রে আফগানিস্তানে একটা হামলা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র কেন রাকায় সর্বাত্মক অভিযান চালাচ্ছে না? কারণ মূল ঘাঁটি ধ্বংস করা গেলেই তো অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, আপনি কি মনে করেন?
সেটাই আমিও সেই অভিমত প্রকাশ করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ছিল রাশিয়ার সাথে একটা সমঝোতা এসে সমস্ত শক্তি রাকাতে গিয়ে, রাকা এবং মসুদ যদি আমরা তারা মানে ওখান থেকে তাদেরকে যদি সরিয়ে দিতে পারে এবং বাগদাদিকে হয় জীবিত বা মৃত তাকে মানে একটা তার শেষ করলে আইএস এর একটা মূল ঘাঁটিটা আমরা খতম করতে পারতাম। কিন্তু সেদিকে না করে তারা তাদের দৃষ্টি এখন এক হচ্ছে ইরানের ক্ষমতা হ্রাস করা, এক হচ্ছে আসাদকে সেখান থেকে সরানো, এই ধরনের নানান ভাবে ডাইভার্সনারি যে ইয়েটা হচ্ছে না, এতে কিন্তু আইএস তার টিকে থাকার সময় পাচ্ছে।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যাব, তার আগে ছোট্ট একটা কথা আপনাকে মনে করিয়ে দেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার বলেছেন রাশিয়ার সঙ্গে কঠোর আলোচনার সময় এসেছে। রাশিয়ার সঙ্গে আসলে যুক্তরাষ্ট্র কি বিষয় নিয়ে এত কঠোর আলোচনা করতে চাইছে?
কঠোর আলোচনা মানে রাশিয়া যে প্রথম ক্রিমিয়া দখল করে ফেললো, তারপর আমেরিকার নির্বাচনে ব্যাপারে তাদের হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ আছে, ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনী প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আর সবচেয়ে বড় হচ্ছে মধ্যপ্রাচ্যে সিরিয়ায় তাদের যে আসাদ সরকারের প্রতি নিরঙ্কুশ মানে প্রশ্নাতীত সমর্থন অস্ত্র সরবরাহ, এই সমস্ত ব্যাপার নিয়ে আমেরিকা বলতে চাইছে যে তোমরা এই পরিমাণ না করে আরো হাত গোটা, আমাদের সাথে সমঝোতার ভিত্তিতে একটা কাজ করো। কিন্তু সমঝোতা বলতে রাশিয়া যেটা চেয়েছে, রাশিয়া তো একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল তারই প্রধান, তো এখন সোভিয়েত ইউনিয়ন কলাপস করার পরে রাশিয়াকে আর বিশ্ব শক্তি বলে গণ্য করা হচ্ছে না, মহাশক্তি বলতে এখন যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ারও সমপরিমাণ বা তার চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে, এবং যুক্তরাষ্ট্রের গত কয়েক দশকে চেষ্টা হয়েছে রাশিয়াকে রাশিয়ার প্রভাব অনেক কমিয়ে দেওয়া, সে এখন পুতিন সেটা চেষ্টা করছেন প্রমাণ করা যে না আমি আরেকটি মহাশক্তি, আমার একটা প্রভাব বলে আছে, পূর্ব ইউরোপ তোমরা আমার প্রভাব বল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো, পোল্যান্ডে আমি অস্ত্রভান্ডার রাখার একটা ঘাঁটি করার চেষ্টা করেছিলাম, তোমরা তাতে বাধা সৃষ্টি করেছ, আমরা সেটা সহ্য করব না, আমরা টলারেট করব না, বলে তিনি সোভিয়েতের যে রকম প্রভাব ছিল সেই রকম প্রভাব বলয় বিস্তারের জন্য চেষ্টা করছেন, এবং সেই কারণেই সিরিয়াতে তাদের যে বিশাল ঘাঁটি আছে, নৌঘাঁটি এবং বিমান ঘাঁটিও আছে, সেটাও তিনি রক্ষা করতে চাইছেন, পুরো অঞ্চলে তারও যেন প্রভাব থাকে পুরো মধ্য পাচ্ছে, এখন তার সেই প্রভাব বলয়কে বা তার যে বিভিন্ন সামরিক পদক্ষেপ এটাকে একটু নমনীয় করার জন্য, কম করার জন্য আমেরিকাকে বিভিন্ন জায়গায় আমেরিকাকে এবং পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ না করার জন্য তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার বলে আমেরিকা মনে করছে, এবং সেই জন্য রাশিয়াকে সংযত করা, রাশিয়াকে অনেক জায়গা থেকে সরিয়ে আনা, অন্য পদক্ষেপ থেকে বিরত রাখা, এই ব্যাপার দরকার বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটি অংশ, জেনারেল ম্যাকমাস্টার তার মধ্যে অন্যতম, এবং সেটাই তারা বলছেন, এমনকি ভাইস প্রেসিডেন্টও বলেছেন এই কথা, ভাইস প্রেসিডেন্ট পেন্স।
জি, আমরা 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 ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি, এবং শ্রোতাদের কাছে অনুরোধ আমাদের সঙ্গেই থাকুন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সিরিয়া থেকে আমরা একটু দৃষ্টি ফেরাতে চাই আফগানিস্তানের দিকে। শ্রোতা, আপনারা এরই মধ্যে জানেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে মাদার অফ অল বোমস ফেলেছে, এবং সেই বোমা হামলায় 94 জন ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছে এমন খবর আমরা জানি। মূলত সেই বোমা হামলার পরেই রাশিয়া যুক্তরাষ্ট্রকে একটি সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করেছে, এবং তারা বলেছে তাদের কাছে রয়েছে ফাদার অফ অল বোমস। তার মানে দুটো দেশ অর্থাৎ দুটো সবচেয়ে বড় পরাশক্তি কি আফগানিস্তানকে তাদের শক্তি প্রদর্শনের ঘাঁটি হিসেবে দেখাতে চাইছে বিশ্বের কাছে? আমি প্রথমে যেতে চাই ইশফাক এলাহী চৌধুরী আপনার কাছে।
জি, আফগানিস্তানে আমার মনে হয় না রাশিয়া এই মুহূর্তে কোনো তার অবস্থান আফগানিস্তানে আসলে এই মুহূর্তে রাশিয়ার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তারা চাইবে না যে সেখানে আইএস বা তালিবানও সংগঠিত হোক, একটা গণতান্ত্রিক আফগানিস্তান ওই সমস্ত মধ্য এশিয়ার জন্য সেন্ট্রাল এশিয়ার জন্য খুবই জরুরি, এবং ধীরে ধীরে যে অনেক বাধা সত্ত্বেও আফগানিস্তান যে এগিয়ে যাচ্ছে, তারা অন্তত দুটা তিনটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছে, আপনার পার্লামেন্টারি নির্বাচন হয়েছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, মহিলারা এই আধুনিক শিক্ষা ব্যবস্থা অনেক কিছুই গড়ে উঠছে, সেটা রাশিয়া এবং মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের জন্য সুখবর। কিন্তু যেটা হচ্ছে সেখানে, যেই আমি আবার বলছিলাম যে পাকিস্তানের দৃষ্টিতে আফগানিস্তান হচ্ছে তাদের ব্যাকইয়ার্ড, এবং সেখানে যে সরকারই আসুক সেটা তারা যেন পাকিস্তানের সাবসার্ভিয়েন্ট হয়ে থাকে, এই ধরনের
হ্যালো,
এবার কি গঠন করেছি? হ্যালো,
জি আমরা শুনতে পাচ্ছি, বলুন।
আচ্ছা, তো আমার মনে হয় যে ফাদার অফ অল বংশ এটা দেখানোর জন্য একটা দেখানো যে আমরাও আছি, কিন্তু আফগানিস্তানের রাশিয়ানরা আর আসবে না ফিরে সহজে, কারণ সেই সমস্যা তারা এক যুগের বেশি সময় ধরে সেখানে তারা লড়াই করেছে, এবং এটা আলটিমেটলি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার একটা অনেক কারণের মধ্যে একটা।
আপনি যেহেতু সামরিক বিশেষজ্ঞ, আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া, মাদার অফ অল বম্বস এটা এত বেশি শক্তিশালী কেন, এবং অন্য বোমাগুলো থেকে এটা আসলে কি এমন?
এটা হচ্ছে যে ওই ডিপ পেনিট্রেশন যাকে বলে, অনেক গভীরে যে বাস করার জন্য, এর থেকে কিন্তু মানে এর যে সাংঘাতিক বিশেষ বিশেষ জায়গা ছাড়া এটা ব্যবহার হবে না, এটা ব্যবহারই হবে সেই সব জায়গায় যেখানে আপনি যে ঘাঁটিটা যদি অনেক গভীরে থাকে, সেই জায়গায় যদি অন্য কোন বম্ব, সিঙ্গল বম্ব যদি ওটা পেনিট্রেট না করতে পারে সেসব জায়গায় এইসব এই বম্বটা ব্যবহার হয়, এবং সেই জন্যই এটাকে ব্যবহার করা হয়েছে ওই আফগানিস্তান সীমান্তের যে রোহিত পাহাড়ের ভিতরে গুহা যে গড়ে উঠেছিল তালিবানদের, সেই গুহার ভিতরে যে বম্ব ব্লাস্ট করার জন্য।
জি, আমি একটা তথ্য জানি, সেটা এমন যে অন্য বোমাগুলো মূলত যে ফুয়েলটা ব্যবহার করে সেটা আগুন লাগানোর জন্য অন্য আরেকটা ধরনের কেমিক্যালস দরকার হয়, কিন্তু এই বোমাটা তার ফুয়েলে আগুন ধরানোর জন্য বোমা যেখানে ফেলা হয় সেখানকার অক্সিজেনকেই ব্যবহার করে, এই তথ্যটি কি আসলে সঠিক?
এটা আমি ঠিক বলতে পারবো না যে কেমিক্যাল ইয়েটা কি, কন্টেন্টটা কি, বাট এটা আমি বলতে পারবো যে এটা এটা সেই সব ক্ষেত্রে ব্যবহার, মনে করেন খুব ডিপ বাংকার অথবা আপনি এমন একটা মিলিটারি ইনস্টলেশন আছে যা খুব অনেক বিরাট কংক্রিটের ভিতরে বা পাহাড়ের ভিতরে আছে, তখন আপনি এই এই ইয়েটা বোমটা ব্যবহার করবেন। এর আগে আল কায়দার তালিবান লিডার ওসামা বিন লাদেনকে খোঁজা হচ্ছিল তোরা বোরা পাহাড়ের গুহায়, তখনও কিন্তু এই ধরনের একটা বোমা, ঠিক এই বোমাটা নয়, তার আগের জেনারেশনের বোমা ব্যবহার করা হয়েছিল, যে যেটা আপনার পাহাড়ের গভীরে গিয়ে তারপরে বার্স্ট করে, যার ফলে গুহার ভিতরে যদি কোনো অস্ত্র ভান্ডার থাকে বা কোনো শত্রুপক্ষের কেউ থাকে তাহলে মারা যাবে, এগুলো সেই বিশেষ কাজে ব্যবহার হবে আর কি।
জি, আমরা 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 অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি।
কোনোভাবেই আণবিক বোমার সাথে তুলনাই হতে পারে না, কারণ মেইন জিনিসটা যে রেডিয়েশন বলুন বা এক্সপ্লোসিভ পাওয়ার অনেক অনেক কম।
জি, আমরা আরেকজন শ্রোতার প্রশ্ন নিয়ে অনুষ্ঠানে ফিরতে চাই।
আমি বোস্টন থেকে তোফাজ্জল হোসেন মিলন বলছি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মধ্য দিয়ে
উত্তর কোরিয়া সাম্প্রতিক সময় খুব বেশি আলোচনায় উঠে এসেছে, তারা সাম্প্রতিক সময় একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলা পরীক্ষা করেছে, এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছে, সব মিলিয়ে উত্তর কোরিয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং আপনার মন্তব্য, আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোন সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন?
তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার অত্যন্ত কঠোর বিভিন্ন বক্তব্যের পর এবং সাম্প্রতিক এই সমস্ত পদক্ষেপের পর, উত্তর কোরিয়ার ব্যাপারে ডামাডোল যেটা হচ্ছে, এই সমস্ত কারণে তৃতীয় বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বেশ আলোচনা হচ্ছে। এটা কেবল যন্ত্র ফ্রিঞ্জ লোকরা, উল্টাপাল্টা লোকরা তারা না, অনেক সিরিয়াস লোক, এমনকি কিছু কিছু সামরিক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে এ থেকে হতে পারে, এবং রাশিয়া এবং আমেরিকার ভিতরে ভুল বোঝাবুঝির কারণে মধ্যপ্রাচ্যকে অথবা বিশেষ করে নর্থ কোরিয়ার যে ব্যাপারটা, নর্থ কোরিয়া যদিও সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটা তাদের ব্যর্থ হয়েছে, কিন্তু নর্থ কোরিয়ার কিছু তো আণবিক বোমা, পারমাণবিক বোমা তারা তৈরি করে ফেলেছে, বেশ কিছু ক্ষেপণাস্ত্র তাদের রেডি হয়ে আছে, সেটা তারা কয়েকদিন আগে প্রদর্শন করলো। ফলে নর্থ কোরিয়া যদি মনে করে যে তাদের উপর আক্রমণ প্রায় ইমিনেন্ট, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, যে ধরনের কঠোর কথাবার্তা ওয়াশিংটন থেকে তারা শুনছে, তার ফলে এবং চীন সেটা আবার দুই পক্ষ সতর্ক করে দিয়েছে এরকম ব্যাংক থেকে সরে আসার জন্য। ফলে সেই রকম যদি মনে করে যে তাদের উপর আক্রমণ করতে চলেছে, তখন নর্থ কোরিয়া সেখান থেকে তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে আণবিক পারমাণবিক বোমা অন্য
জি সৈয়দ মাহমুদউল্লাহ আপনাকে আপনাকে
কারণে ভুল বোঝাবুঝির কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ না হলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশ্বে।
জি সৈয়দ মাহমুদউল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইশফাক এলাহি চৌধুরী, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের বলেন তৃতীয় বিশ্বযুদ্ধের কোন সম্ভাবনা কি আপনি দেখছেন?
জি আমি মনে করি না যে তৃতীয় বিশ্ব যেভাবে বিশ্বযুদ্ধকে আমরা কল্পনা করেছি, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তবে প্রক্সি ওয়ার যেটাকে বলি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চায়না, এই ধরনের প্রক্সি ওয়ার, যে নিজেরা যুদ্ধ না করে অন্য কোনো থার্ড পার্টি দিয়ে সেখানে একটা
প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় সামরিক পদক্ষেপ ব্যবহার করবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুধু এই প্রত্যাশা করতে চাই, জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক শান্তির।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।